বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মনোনয়ন ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে ভিড় বাড়ছে। গত দুদিনে ৩১৯ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন।
রয়েছে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন নিয়ে প্রতিবেদন।
Our assistance is not just for Rohingya, it's for all of the people in Cox's Bazar.
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পাকিস্তান থেকে রাজ্যের ৪৫টি অ্যাকাউন্টে জঙ্গিদের সাহায্যে ৫৪ কোটি টাকারও বেশি জমা হয়েছে।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াশিংটন স্টুডিও থেকে। ভক্ত ও অনুরাগীদের শোক ও সম্মান জানানোর সুবিধার্থে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের মরদেহ। ভক্তদেরকে তাঁর ক্যাসকেটের কাছে গিয়ে সম্মান প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার সকালে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তাঁকে সমাহিত করা হবে টেক্সাসের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রাঙ্গণে। ১৯৮৯ থেকে ৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী জর্জ এইচ ডাব্লিউ বুশ শুক্রবার ৯৪ বছর বয়সে টেক্সাসে তাঁর নিজ বাসভবনে মারা যান। সোমবার ক্যাপিটাল হিলে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের লোকজন তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর মরদেহের পাশে এক মিনিট নীরবতা পালন শেষে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে স্যালুট দিয়ে স্থান ত্যাগ করেন। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাঁর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। সোমবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট বুশের প্রতি অগাধ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন এবং বুশ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল বলেন, গোটা যুক্তরাষ্ট্র শোকাহত। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ বিভিন্ন দল, মত ও পেশার লোকজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। বিক্ষোভ এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করেছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ১লা জানুয়ারি থেকে জ্বালানি তেলের ওপর নতুন করারোপের যে সিদ্ধান্ত হয়েছিল তা ৬ মাসের জন্য স্থগিত করা হল। ফিলিপে তার ভাষণে বলেন, জাতীয় ঐক্যের জন্য হুমকি হয় এমন কোনো কর আরোপ নিরর্থক। জীবাশ্ম জ্বালানি থেকে ক্রমে সরে ফরাসিরা যেন নবায়নযোগ্য জ্বালানির প্রতি বেশি ঝুঁকতে পারে, সেই লক্ষ্যে গত মাসে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এক ঘোষণায় জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির কথা বলেছিলেন। ওই ঘোষণার পর ফ্রান্সের বিভিন্ন স্থানে টানা ৩ সপ্তাহের আন্দোলনে অনেকে আহত হয়, গ্রেফতার করা হয় অসংখ্য মানুষ। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের এক নির্মাণাধীন প্রকল্প এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রদেশের প্রত্যন্ত এন্দুগো জেলার ওই প্রকল্পে শ্রমিকরা কর্মরত অবস্থায় প্রো পাপুয়া ইন্ডিপেন্ডেন্স কর্মীদের এক মিছিলের ছবি তুললে তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে। ওই শ্রমিকরা রাষ্ট্রীয় ঠিকাদার ইস্তাকা কারায়ার প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের কাজ করছিলেন। পাপুয়া প্রদেশে এটি বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় হামলা। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বিভিন্ন কারণে করা হয়েছে তারা মনোনয়ন ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে ভিড় করেছেন। গত দুদিন ৩১৯ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নানা কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বিরোধী ঐক্যফ্রন্ট বলেছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ওলট পালট করা হয়েছে, আগামীকালও আপিল করা যাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৬ থেকে ৮ ডিসেম্বর এই ৩ দিন শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকালে আপিলকারীরা তাদের আইনজীবী নিয়ে আসতে পারবেন। আপিলে কেউ হেরে গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। গত ৮ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে ৩০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে ২৫৬৭টি এবং স্বতন্ত্র ৪৯৮টি। এর মধ্যে বাছাইয়ের ২২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি। আগামী ৯ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি একথা বলেন। জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল কক্সবাজার থেকে।
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের অভ্যন্তরে নিরাপদ পরিবেশ তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে কক্সবাজারে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন মিলার।
The United States is doing along with other international donors is our assistance is not just for Rohingya. It's for all of the people in Cox Bazar. We're all taking care of each other. We all want a successful outcome to have this displaced population return to their homes in Myanmar again.
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের অর্থনীতি ও পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মিলার। এ সময় তিনি বনায়নের অংশ হিসেবে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন। মঙ্গলবার সকালে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছেন মিলার। কক্সবাজারে এটি মিলারের প্রথম সফর। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তান থেকে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাংকের ৪৫টি অ্যাকাউন্টে জঙ্গিদের সাহায্যে ৫৪ কোটি টাকারও বেশি জমা হয়েছে। বিভিন্ন লোকের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ওই টাকা জমা হয়েছে। এ নিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ধৃতদের সকলেরই বাড়ি বিহারের সিওয়ান জেলায়। তারা কলকাতা সংলগ্ন জেলার হাওড়ার হাওড়া স্টেশন, কলকাতা শহরতলির দমদম ও মধ্য কলকাতা রাজাবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। বিভিন্ন লোকজনকে কমিশনের মাধ্যমে তারা ব্যাংকের অ্যাকাউন্ট খোলাতো, তারপর তাদের এটিএম কার্ড ও পিন নম্বর তারাই নিয়ে নিত। এরপর ওই অ্যাকাউন্টগুলিতে প্রতিবারই ৫০,০০০ টাকার নিচে জমা পড়ত। সেই টাকা একজন নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হতো। কার হাতে টাকা দেওয়া হবে তা পাকিস্তান থেকে ওই এজেন্টদের কাছে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কোড দিয়ে জানিয়ে দেওয়া হতো। ওই কোড মিললেই এজেন্টরা টাকা নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দিত। এভাবেই গত কয়েক মাস ধরে সক্রিয় ছিল ওই চক্র। কিছুদিন আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৬,৩০,০০০ টাকার চেক জালিয়াতির ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে গোলাবাড়ি থানায় অভিযোগও দায়ের করে। তারপর এই ঘটনার তদন্ত নেমে পুলিশ এই আন্তর্জাতিক চক্রের হদিশ পায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ বলেছে দক্ষিণ সুদানে সাম্প্রতিক সময়ে ১৫০ জন নারী এবং যুবতী ধর্ষণের শিকার হয়েছে। ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোর, জাতিসংঘ মানবাধিকার বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক, জনসংখ্যা তহবিল পরিচালক ন্যাটালিয়া কানেম এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ সুদানের দক্ষিণাঞ্চলীয় শহর বেন্তিউতে একদল সশস্ত্র মানুষ এই হামলার ঘটনা ঘটায়। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। এই গ্রুপ ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, গত সপ্তাহে ১২৫ জন নারী এবং তরুণী ধর্ষণের শিকার হয়েছে। জাতিসংঘ তথ্য অনুসারে ২০১৮ সালের প্রথমার্ধে ২৩০০ যৌন অপরাধের ঘটনা ঘটে, যার মধ্যে ২০% শিশু। আজব সাগরে ইউক্রেনের বন্দরে কিছু কিছু জাহাজ ভেড়ার অনুমতি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, এতে করে মনে হচ্ছে ওই অঞ্চলে সৃষ্ট উত্তেজনা কিছুটা কমতে শুরু করেছে। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ভলোদিমির ওমেলিয়ান মঙ্গলবারে এক বিবৃতিতে বলেছেন, বার্ডিয়ান্স্ক এবং মারিউপল বন্দর দুটি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে তা পুরোপুরি খুলে দেওয়া হবে। গত সপ্তাহে রাশিয়ার নৌ নিরাপত্তা বাহিনী ক্রাইমিয়ার কাছে ক্রুসহ ৩টি ইউক্রেনিয়ান জাহাজ আটক করবার পর কিয়েভ এবং মস্কোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ব্রাসেলসে জার্মান মার্শাল ফান্ডের এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্বের সাম্প্রতিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, চীন, ইরান, রাশিয়া ও অন্যান্য কিছু দেশ বারবারই চুক্তি ভঙ্গ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অবস্থা চলতে দিতে চায় না। তিনি বলেন, গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নেতৃত্বের সংকট ছিল, যার ফলে এই অবস্থার সৃষ্টি হয়। তিনি বলেন, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। আর্জেন্টিনায় G20 সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের তারিখ নির্ধারণ করতে চেষ্টা করছেন। তার আগে তিনি চেষ্টা করছেন যেন কিমের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনেরও একটি বৈঠক হয়। কোরিয়ান উপদ্বীপে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেই প্রয়াসে দুই কোরিয়ার নেতার মধ্যে এই বৈঠক এমন হওয়া উচিত যাতে গত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেটি কার্যকর হয়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মুন সম্মত হয়েছেন যে উত্তর কোরিয়ার নেতার পরমাণুমুক্ত কোরিয়ান উপদ্বীপ করার কথা যেন তিনি ঠিক রাখেন। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কুলে ভিড়েছে। ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের একটি অংশ তারা। এই ছিল বিশ্ব সংবাদে আমার হাতের খবরগুলো আজ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ গত শুক্রবার মারা যান। তার মরদেহ রাখা হয়েছে ক্যাপিটাল রোটান্ডাতে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা সাবেক এই প্রেসিডেন্টের সম্পর্কে প্রশংসাপত্র পড়েন। ভয়েস অফ আমেরিকার জুলটিকা হোকের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন সানজানা ফিরোজ।
যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ গত শুক্রবার টেক্সাসের হিউস্টনে তাঁর নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 94। দীর্ঘদিন তিনি নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তিনি 1989 থেকে 1993 সাল পর্যন্ত হোয়াইট হাউসে ছিলেন। সোমবার তাঁর মরদেহ ওয়াশিংটনে নিয়ে আসা হয় এবং ক্যাপিটল রোটুন্ডাতে রাখা হয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা গতকাল সাবেক এই প্রেসিডেন্টের প্রশংসাপত্র পড়েন। তাঁর নানা গুণাবলী তুলে ধরেন উপস্থিত অতিথিদের সামনে, যারা এসেছিলেন প্রেসিডেন্ট বুশকে শেষ শ্রদ্ধা জানাতে। সাধারণ মানুষের ঢল নামে ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে সবাই এসেছিলেন প্রেসিডেন্ট বুশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। সোমবার বিকেলে আয়োজিত প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের প্রতি শেষ সম্মান প্রদান অনুষ্ঠানে তাঁর পরিবারবর্গের সবাই উপস্থিত ছিলেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বুশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার, পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, কংগ্রেসের অন্যান্য সদস্যরাও। শেষ শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন। মরদেহের সামনে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন স্যালুটের মাধ্যমে এবং তার কিছুক্ষণ পরই ফিরে যান। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে এক টুইট বার্তায় বলেন, প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ অত্যন্ত সুফল, সুন্দর, দীর্ঘ জীবন কাটিয়েছেন। আমি যখনই তাঁর সঙ্গে দেখা করেছি দেখেছি তিনি তাঁর জীবন, তাঁর পরিবার নিয়ে সুখী ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর কাজের প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি ছিলেন মহান নেতা এবং আমরা সবাই তাঁর অনুপস্থিতি অনুভব করব। সেনেটর সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেল দেশের প্রতি প্রেসিডেন্ট বুশের অনবদ্য সেবার প্রশংসা করেন। তিনি বলেন,
Decorated aviator, congressman, ambassador to the United Nations, envoy to China, CIA director, 8 years as vice president, and our commander-in-chief. Through the Cold War and the Soviet Union's collapse, he kept us on course.
একজন অত্যন্ত সাহসী বিমান চালক, বিভিন্ন সময়ে তিনি পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন ছিলেন কংগ্রেস সদস্য, জাতিসংঘের দূত, চীনের দূত, সিআইএর পরিচালক, 8 বছর পালন করেছেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব এবং সর্বশেষে তিনি আমাদের সেনাপ্রধান। যুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের ভাঙন তিনি আমাদের পথভ্রষ্ট হতে দেননি। যখনই প্রয়োজন হয়েছে কঠোর আইন প্রয়োগের, তখন ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। বিদায়ী স্পিকার পল রায়ান বুশের প্রশংসা করে বলেন,
Throughout his life of service, President Bush personified grace. His character was second to none.
পল রায়ান বলেন, তার চাকরি জীবনে প্রেসিডেন্ট বুশ দক্ষতা সদ্গুণের সঙ্গে দেশের প্রতি সেবাদান করেছেন। অত্যন্ত নম্র, ভদ্র, অসাধারণ ব্যক্তিত্বের এই মানুষটি স্মরণীয় অবদান রেখে গেছেন। তাঁর বিনয় অনুরিত হয়েছে তাঁরই প্রজন্মে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সবার শেষে বক্তব্য রাখেন। তিনি বুশের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বক্তব্যের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও তিনি সমবেদনা জানান। তিনি সাবেক প্রেসিডেন্টের সাহস এবং দায়িত্ববোধের শ্রদ্ধা প্রকাশ করেন। মাইক পেন্স বলেন,
After the Japanese attacked Pearl Harbor in December of 1941, he wanted to do his part, so he enlisted in the United States Navy on his 18th birthday. On receiving his wings, he became the nation's youngest naval aviator.
তিনি বলেন, জাপানিরা 1941 সালের ডিসেম্বরে পার্ল বন্দর আক্রমণ করার পর দেশের প্রতি ভালোবাসা গভীর শ্রদ্ধা থেকে নিজ দায়িত্বে 18তম জন্মদিনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে তালিকাভুক্ত হন প্রেসিডেন্ট বুশ। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের কনিষ্ঠ বিমান চালক এবং তাকে পাঠানো হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। বুধবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের পর তাঁকে সমাহিত করা হবে টেক্সাসের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে।
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কক্সবাজার পরিদর্শন করছেন। এ মুহূর্তে এই বিষয়টি নিয়েই কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের সঙ্গে আমাদের স্টুডিও থেকে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন যে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার তিন দিনের সফরে কক্সবাজার পরিদর্শন করছেন। তিনি প্রথম দিন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ এবং স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের অভ্যন্তরে নিরাপদ পরিবেশ তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রদূত যখন কক্সবাজারে পরিদর্শনরত অবস্থায় আছেন সে সময় তার সাথে কথা বলেছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল, যিনি এখন টেলিফোনে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
রাষ্ট্রদূত মিলার, তিনি আপনার সাথে কক্সবাজারে কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এই তিন দিনের সফরকালে আজকে প্রথম দিন কি বললেন এবং তার এই বাকি দুই দিনের সফরসূচিতে কি রয়েছে?
হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আজকে তিনি মূলত দুটো ইস্যু নিয়ে আমি প্রশ্ন করেছিলাম রাষ্ট্রদূতের কাছে। প্রথম ইস্যুটা ছিল রোহিঙ্গা এবং পরবর্তী ইস্যুটা নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন। তো যে নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি, বলতে আমি তো সবেমাত্র এসেছি, তো এই জন্য আমি নির্বাচন সম্পর্কে কোনো কথা বলতে চাই না, কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গে আপনাকে আমি প্রশ্নের জবাব দিতে পারি। তো ওনাকে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম রোহিঙ্গা প্রসঙ্গে, তো এসব প্রশ্নগুলো তিনি উত্তর দিয়েছেন যেগুলো আমাদের রিপোর্টে এসেছে। তিনি প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন, যেটা বলেছেন রোহিঙ্গাদের জন্য তিনটি বিষয় খুব জরুরি। একটা হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের অধিকার এবং তাদের সম্মান এবং স্বেচ্ছামূলক প্রত্যাবাসন। এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য মিয়ানমারে পরিবেশ তৈরি করা দরকার, এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্তরাষ্ট্র কাজ করছে, এই কথাটা তিনি জানিয়েছেন। তিনি আজকে প্রথম দিন সকাল 9:15 তিনি কক্সবাজার পৌঁছেন। সেখান থেকে তিনি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় যান, সেখানে কিছু রোহিঙ্গা আছে তাদের দেখেন এবং তাদের সাথে কথা বলেন, মিয়ানমারের এবং সীমান্তের পরিস্থিতি সম্পর্কে রোহিঙ্গাদের সাথে আলাপ করেন। এরপরে তিনি আসছেন কুতুপালং, উকিয়া কুতুপালং শরণার্থী ক্ষেত্রে, সেখানে যান, সেখানকার ট্রানজিট ক্যাম্পে নতুন আশা সপ্তাহে আসা কিছু রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং মিয়ানমারের সর্বশেষ কি পরিস্থিতি সেসব বিষয়গুলো নিয়ে রোহিঙ্গাদের সাথে আলোচনা করেন। এরপর তিনি বালুকালি ক্যাম্পে যান, বালুকালি ক্যাম্প 2 তে গিয়ে তিনি ক্যাম্প 11 নামক একটি ক্যাম্পে যান, সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং ওই সময় তিনি এই যে গাছের চারা রোপণ প্রসঙ্গে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু অনেক বেশি গাছের ক্ষতি হয়েছে, পাহাড়ের ক্ষতি হয়েছে, পরিবেশের ক্ষতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এসব খাতে, বিশেষ করে পরিবেশ উদ্ধারে, এখানকার বনায়ন তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে, সহায়তা করবে, এজন্য তিনি কারণে তিনি একটা গাছের চারা রোপণ করে বনায়নের উদ্বোধন করেন।
শাকিল, আমরা একটু শুনতে চাই যে অ্যাম্বাসেডর মিলার তিনি কি বলেছেন, চলুন আমরা একটু শুনি অ্যাম্বাসেডর মিলারের একটু বক্তব্য।
The United States position is that we want a repatriation process that is safe, dignified, voluntary, and based on conformed consent. that remains our position. It's up to Myanmar to create those conditions on the ground. So when the people of this displaced community return to their country, they go back to their places of origin in a safe manner.
আমরা শুনছিলাম যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার কক্সবাজার সফরকালে আজকে যা বলেছেন তার অংশ বিশেষ, এবং এ সম্পর্কে শাকিল আপনি একটু আগেই বলেছেন রাষ্ট্রদূতের বক্তব্য। তো তিনি আগামীকাল এবং পরশুদিন কি করবেন কক্সবাজারে?
হ্যাঁ, আগামীকালকে আপনারা জানেন কক্সবাজারে কিন্তু অনেক প্রায় 30টি মতো ক্যাম্প আছে, রোহিঙ্গা ক্যাম্প। ওখানে প্রায় আপনার জানেন 10 লাখেরও অধিক রোহিঙ্গা আছে। তো উনি আজকে উখিয়ার এবং বান্দরবানের মাইক্রোসরি পয়েন্টটা পরিদর্শন করেছেন। তিনি আগামীকাল সকালে টেকনাফ যাবেন, টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্প আছে সেগুলো পরিদর্শন করবেন এবং টেকনাফের রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। এরপরে আগামী পরশু বৃহস্পতিবারে তিনি কক্সবাজারের ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন, যেমন কক্সবাজারের জেলা প্রশাসক, তারপরে যে শরণার্থী ত্রাণপ্রত্যাবাসন কমিশনারের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে ওনাদের সাথে কথা বলবেন। তারপরে তিনি দুপুরের দিকে কক্সবাজার ত্যাগ করবেন। এটা তার 3 দিনের সফরসূচি।
রাষ্ট্রদূত যে আশ্বাস দিয়েছেন যে রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, সেই সাথে শুধু রোহিঙ্গা না, কক্সবাজারের সার্বিক যে জনগোষ্ঠী তাদের জন্যও কি যুক্তরাষ্ট্র কোনো রকম প্রতিশ্রুতি দিয়েছে?
হ্যাঁ, উনি বলেছেন যুক্তরাষ্ট্রের যে সহায়তা এটা কেবল রোহিঙ্গাদের জন্য নয়, এটা কক্সবাজারের সকল জনগণের জন্য। এবং তিনি এর যথাযথ কিছু বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন, বলেছেন রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কক্সবাজারের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কক্সবাজারের সামগ্রিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অনেক বেশি ক্ষতি হয়েছে। এটা পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র কক্সবাজার ভাষীর পাশে থাকবে, বাংলাদেশের পাশে থাকবে। এবং এজন্য শুধু রোহিঙ্গাদের নয়, কক্সবাজারের মানুষগুলোকেও, ওনার ভাষা যেটা বলছেন আমরা এটাকে হোস্ট কমিউনিটি বলি, তবে উনি এটাকে হোস্ট কমিউনিটি হিসেবে না বলে বলতে সামগ্রিক অর্থে আমরা সবাই যেন এই যে উদ্বাস্ত মানুষগুলো তাদের পাশে দাঁড়াই এবং আমরা সবাই তাদের যেন নিরাপদে মিয়ানমারে ফিরতে পারে, তাদের অধিকারের জন্য কাজ করি। এবং এই যে স্থানীয় মানুষজন যে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতি কিভাবে, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, মিয়ানমার এর জন্য যুক্তরাষ্ট্র এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে, এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এটা এটা চলমান থাকবে।
মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কক্সবাজারে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের সাথে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠান পাবলিক ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পলিসি বা PILPG এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধ শীর্ষক এক সেমিনার। সেখানে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন তাহিরা কিবরিয়া।
2018 সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে PILPG বাংলাদেশের পূর্বাঞ্চলের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক পরিসরে মানুষের অধিকার বিষয়ে নজিরবিহীন এক অনুসন্ধানী তদন্ত পরিচালনা করে। ওই সংস্থাটি কেবলমাত্র সংখ্যাধিক্য নয়, বরং উচ্চ মান সম্পন্ন তদন্ত পরিচালনা করেছে। আমেরিকান ইউনিভার্সিটির আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর PILPG-র একজন প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ডক্টর পল উইলিয়ামস, তদন্তমূলক রিপোর্টের তিনি একজন অন্যতম লেখক। ডক্টর পল উইলিয়ামস বললেন,
Now in March and April of 2018, PILPG, at the request of the Department of State, undertook an unprecedented, large-scale, comprehensive human rights documentation investigation mission in the refugee camps and the settlement areas in eastern Bangladesh, entailing 1,024 interviews with Rohingya refugees.
তিনি বললেন, তদন্ত মিশন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে 1,024 জন রোহিঙ্গার ব্যাপক সাক্ষাৎকার গ্রহণ করে। তাদের উত্তরের ভিত্তিতে তথ্য অনুসন্ধান এবং আইনি বিশ্লেষণ নামের 100 পাতার তদন্ত রিপোর্টটি PILPG বা সরকারি আন্তর্জাতিক আইন এবং নীতিমালা নামের এই সংগঠনটি প্রকাশ করেছে। PILPG-র সাবেক নির্বাহী পরিচালক এবং সিনিয়র পিস ফেলো কৌশলী কোয়ালিশন ফর ইন্টারন্যাশনাল জাস্টিসের সাবেক পরামর্শক নিনা ব্যাং জ্যানসন বললেন,
UN tribunals, UN commissions of inquiry, very senior people from respected domestic prosecution teams from around the world were willing to drop what they were doing and go join us in under difficult circumstances in Bangladesh. And they did a remarkable job. I will say included, also included among
তিনি বললেন, বাস্তবতার নিরিখে PILPG, জাতিসংঘ ট্রাইব্যুনাল, জাতিসংঘ কমিশনের তদন্ত সংস্থা এবং অন্যান্য আইনি সহযোগিতা দানকারী প্রতিষ্ঠান এই কাজে যোগ দিয়েছে এবং সকলেই উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি আরও বললেন, অপরাধ বিষয়ক এবং লিঙ্গভিত্তিক অপরাধজনিত তদন্তকারী, সামরিক ও নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞরা এই গ্রুপের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশের কঠিন পরিস্থিতির মধ্যে তারা আমাদের সঙ্গে যোগ দিয়ে কাজ করেছেন। আমরা আইন এবং সংঘাত এই দুটি বিষয়ের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। মানবিক অধিকার সংক্রান্ত আইন মনোসামাজিক বিষয়গুলোর দিকেও আমরা জোর দিয়েছি। তথ্য অনুসন্ধান এবং আইনি বিশ্লেষণ নামের 100 পাতার তদন্ত রিপোর্টটি প্রস্তুতে অংশগ্রহণকারী ছিলেন মোট 6 জন লেখক এবং সম্পাদকের কাজ করেছেন ওই 6 জনই। গ্লোবাল ট্রানজিশনাল জাস্টিস ইনিশিয়েটিভের প্রোগ্রাম ডিরেক্টর PILPG-র বাংলাদেশ ডকুমেন্টেশন সাবেক প্রজেক্ট ডাইরেক্টর মালিকা কোস্টিক, তিনি বললেন,
So we wanted to get a representative sample of the population, and the expert statisticians that we worked with determined this to be over 1,000 interviews. So over 1,000 interviews would be a representative sample of the over 700,000 people in the refugee camps. Besides that, as Nina mentioned, we wanted to collect these 1,000 statements randomly. And this is really important to have in mind. We're talking about a vast area, geographical area, and our investigators went to...
তিনি বললেন, শরণার্থী শিবিরগুলোতে প্রায় যে 700,000 মতো রোহিঙ্গা রয়েছেন তাদের মধ্য থেকে আমরা 1,000-এর কিছু বেশি রোহিঙ্গার সঙ্গে কথা বলে প্রশ্ন করে তথ্য বিশেষ তথ্যগুলো সংগ্রহ করেছি। আমরা ওইসব তথ্য নানা শিবির থেকে জোগাড় করেছি। আমাদের তদন্তকারীরা প্রত্যেকটি ক্যাম্পে গিয়েছেন। তারা 34টি শরণার্থী শিবিরের প্রত্যেকটিতে যে স্বল্প সংখ্যক জনগোষ্ঠীও রয়েছে ওইসব এলাকাতে গিয়েও 1,024 জনের সাক্ষাৎকার গ্রহণ করেছে। তদন্তকারী এবং তদন্ত দলের সদস্য সংখ্যা ছিল মোট 22 জন। তদন্তকারীরা রোহিঙ্গাদের যেসব প্রশ্ন করেন তার প্রত্যেকটি প্রশ্ন PILPG পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছেন। ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিকিউরিটি ল বিভাগের অ্যাডজাঙ্কট প্রফেসর স্যান্ডি হটকিনসন ভয়েস অফ আমেরিকাকে বললেন,
What we used was what's called a random survey methodology and had a team of international, highly experienced criminal investigators, human rights investigators, go out and collect interviews, over 1,000 interviews, in a way that would, we hope, represent the largest part of the community of Rohingya. In other words, we weren't just interested in the stories of the 1,000, we wanted to make sure that they were representative of
তিনি বললেন, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন অপরাধ এবং মানবাধিকার তদন্তকারীরা ওই কাজে যোগ দেন। তারা 1000-এর ওপরে ইন্টারভিউ নেওয়ার কাজে যুক্ত ছিলেন। আমাদের লক্ষ্য কিন্তু 1000 রোহিঙ্গার জীবন সংগ্রহ করা নয়, বরং 2016 সালের পর দেশ ত্যাগী রোহিঙ্গাদের সামগ্রিক জীবন প্রতিফলিত হবে এমনভাবেই আমরা তথ্যগুলি সংগ্রহ করেছি। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে অনুসন্ধানী কার্যক্রমের সহযোগিতা দেন PILPG-র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নেহা ভাটিয়া। রোহিঙ্গা শিবিরে যান তিনি। তিনি বললেন,
So we were there for a month, and in that month we were doing 1,000 interviews. So a lot of the time there, the first part was spent on the logistics of how are we going to get into the camps. We had some visa logistical challenges, and then after that we worked.
Neha Bhatia bollen, amra Rohingya camp gulote pray ek mash kaj korechi. Amra shekhane ek masher moto chilam. Amra mat porjaye kaj korechi, bibhinno campe giyechi, Bangladeshi ebong Rohingya interpreter der shahojogitay আমরা সব তথ্য জোগাড় করেছি। একই সময়ে ওয়াশিংটনের হলোকাস্ট মিউজিয়ামে রোহিঙ্গা বিষয়ক টেলি কনফারেন্স হয়। ওই বৈঠক শেষে হলোকাস্ট মিউজিয়ামের পক্ষ থেকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অপরাধ করেছে বলেও বর্ণনা করা হয়েছে।
ভারতে কথিত গোহত্যার ঘটনাকে কেন্দ্র করে এক হামলায় একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। এ নিয়ে কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে এখন কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে কথিত গোহত্যার ঘটনাকে কেন্দ্র করে গোরক্ষকদের হামলায় একজন পুলিশ অফিসার সুবোধ কুমার সিং নিহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত 27 জনের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে প্রধান অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কথা বলছি কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে, তিনি আছেন টেলিফোনের অপর প্রান্তে। দীপঙ্কর দা, ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছিল বিস্তারিত একটু জানতে চাই।
আচ্ছা, উত্তরপ্রদেশের এই বুলন্দশহরে গত শনিবার থেকে 1 ডিসেম্বর থেকে মুসলমানদের একটা বিশাল একটা ধর্মীয় সম্মেলন শুরু হয়েছিল, যার নাম ইজতেমা, তাবলিগী ইজতেমা। ওটার জন্য সারা ভারতের নানান প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ মুসলিম তারা এসে ওখানে জমায়েত হয়েছিলেন বুলন্দশহরে, এবং সেটা 3 দিনের ছিল, 1 থেকে 3 তারিখ অব্দি, মানে সোমবার। যেই দিন শেষ হয় সোমবার, সেই দিন সকালবেলা ওই গ্রামের কাছে, বুলন্দশহরের একটা যেখানে ঘটনাটা ঘটেছে আর কি, সিয়ানা গ্রামের কাছে একটা জঙ্গলে হঠাৎ শোনা যায় যে বেশ কিছু 5-6টা গরুর চামড়া, মাথা, এইসব মাংস এইসব জঙ্গলে পাওয়া গেছে, ঝুলিয়ে রাখা হয়েছে। তাতে সমস্ত এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ ট্র্যাক্টরে করে সেইগুলো নিয়ে এসে পুলিশের থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের মধ্যে প্রায় 600 লোক জড়ো হয়ে যায় এবং তার মধ্যে বেশ কিছু লোক, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, গুলি, লাঠি, বন্দুক ইত্যাদি ছিল, এবং বেশ কিছু লোক পাথর ছুড়তে শুরু করে। তারা ওখানে আগুন লাগিয়ে দেয় থানায়, ওখানকার যত পুলিশের গাড়ি ছিল আগুন লাগিয়ে দেয়। পুলিশের যিনি ইন্সপেক্টর ছিলেন ওই থানার চার্জে, সুবোধ কুমার সিং, তিনি যখন বেরিয়ে আসেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান, তখন তার উপর ঢিল ছোড়া হয় এবং ঢিলে তার মাথা পেটে যায়। তিনি যখন সরে যেতে চেয়েছেন তখন তাকে গুলি করা হয় এবং গুলিতে তিনি যখন পড়ে গিয়েছেন, তখন তার ড্রাইভার তাকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি গাড়িতে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন গাড়ির ওপর হামলা হয়। ফলে ওই ড্রাইভার তখনকার মতন বেরিয়ে যান, তাকেও তো প্রাণে বাঁচতে হবে। এই পুরো ঘটনাটার মধ্যে সুবোধ কুমার সিং ওই যখন হাসপাতালে শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া যায়, তখন দেখা যায় তিনি মারা গেছেন এবং একজন পথচারীও নিহত হয়েছেন। তিনি অবশ্য পুলিশের গুলিতে, কেননা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের লিতারাচারি হয়েছিল। তবে যেটা শোনা যাচ্ছে যে পুলিশের সংখ্যা বিক্ষোভকারীদের তুলনায় নিতান্তই নগণ্য ছিল এবং তাদের কোনো কিছুই প্রায়
এই ব্যাপারটি, এই ঘটনাটি, এই যে হামলার ঘটনা ইত্যাদি, এই পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে কেউ কেউ অভিযোগ তুলেছেন, এই অভিযোগের ভিত্তি কতটা আছে?
হ্যাঁ, এটা পূর্ব পরিকল্পিত যারা বলছেন তাদের অভিযোগের ভিত্তি অবশ্যই আছে। তারা বলছেন যে 2015 সালে আমাদের অনেকেরই মনে আছে যে বুলন্দশহরের দাদরি গ্রামে মোহাম্মদ আখলাক বলে একজন মাংস ব্যবসায়ী, তাকে গোরক্ষকরা পিটিয়ে খুন করেছিল। তার কারণ তার বাড়িতে নাকি রেফ্রিজারেটরে গোমাংস ছিল, এবং গোমাংস ছিল মানে হচ্ছে সে গোহত্যা করেছিল, সুতরাং সেই গোমাংস রেফ্রিজারেটরে রেখে দিয়েছিল। তখন তাকে যখন পিটিয়ে মারা হলো এবং তারপরে যখন চতুর্দিকে তাই নিয়ে কলরব শুরু হলো, হৈহই শুরু হলো, তখন তার তদন্তের ভার পেয়েছিলেন এই সুবোধ কুমার সিং, যিনি গতকাল মারা গেলেন। এই সুবোধ কুমার সিং তিনি খবর পেয়ে ওখানে রেফ্রিজারেটরের মাংস বের করে সেটা ল্যাবরেটরিতে পাঠালেন যে সত্যিকারের কিসের মাংস সেটা দেখা যাক। ল্যাবরেটরির রিপোর্টে দেখা গেল যে সেটা ছাগলের মাংস ছিল। সুতরাং পুরো ব্যাপারটাই ভিত্তিহীন। কিন্তু এই যে যারা আর কি ওই গুজবটা রোকিয়ে আখলাককে হত্যা করেছিল, তারা যে জানতো না যে ওটা গোমাংস নয় বা ওটাতে কোনো অসুবিধার সৃষ্টি হওয়ার কথা নয়, তা নয়, এটা তারাও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আখলাককে খুন করেছিল। এবং এই সুবোধ কুমার সিং যখন তদন্তভার নিলেন তখন তাদের এই পরিকল্পনাটা বেরিয়ে গেল। ফলে সুবোধ কুমার সিংকে মারার একটা চক্রান্ত তখন থেকে হয়ে আসছে বলে এটা মনে হচ্ছে।
নিহত পুলিশ ইন্সপেক্টরের পরিবারের বক্তব্য কি, তারা কি বলছেন?
ঠিক, হ্যাঁ, ঠিক একই কথা বলছেন। সুবোধ কুমার সিং এর ছেলে অভিষেক সিং, বোন সুমিতা সিং এবং তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছেন যে সুবোধ কুমারের স্ত্রী বলেছেন যে আমার স্বামীকে চক্রান্ত করে খুন করা হয়েছে। উনি আখলাক খুনের তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই তাকে হুমকি দিয়ে ফোন আসতো, উনি সৎ ছিলেন, মাথা নোয়াননি, তাই তাকে মেরে ফেলা হলো। এবং এই একই কথা বলেছেন সুবোধ কুমার সিং এর ছেলে অভিষেক। তিনি বলেছেন যে আমার বাবা সবসময় বলতেন যে হিন্দু মুসলিম বিবাদের মধ্যে তুমি কখনো যাবে না, তুমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবে। এই কথাটা ও কাঁদতে কাঁদতে বলেছেন। আসলে একজন সৎ পুলিশ অফিসার তিনি মারা গেছেন একটা অসৎ একটা চক্রান্তের মধ্যে পড়ে, এটাই ওর পরিবারের বক্তব্য।
ভারতে এবং উত্তরপ্রদেশে তো অবশ্যই এই যে গোহত্যা বা কথিত গোহত্যার কথা বলে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে, এই ধরনের ঘটনা একাধিকবার ঘটছে, উত্তরপ্রদেশের আইন কি বলে গোহত্যার ব্যাপারে, আইন কি বলে উত্তরপ্রদেশে?
উত্তরপ্রদেশে গোহত্যা নিষিদ্ধ, সোজা কথায়। শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, ভারতের যে কটা জায়গায় বিজেপি শাসিত রাজ্য আছে সবকটাতেই গোহত্যা নিষিদ্ধ, এবং সেখানে গরুর বদলে মোষের মাংস সার্ভ করা হয় কোনো কোনো রেস্টুরেন্টেও, যাকে বলে বাফ, বিফের বদলে বাফ বলে, বাফেলো মিট সেই হিসেবে। তো ওই ওইসব জায়গায় গোহত্যা নিষিদ্ধ, মানে যাকে বলে স্লটার হাউস, সেগুলোতেও গরু মারা যাবে না। এবং বেশ কিছু জায়গায় মহারাষ্ট্র এমনকি এইগুলো করা যায় না, মানে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, বেশ কটা বিজেপি শাসিত রাজ্য এবং যেসব জায়গায় অনেকদিন আগে থেকেই একটা মানে হিন্দুত্ববাদীদের একটা রয়েছে প্রভাব, সেখানেও গোহত্যা নিষিদ্ধ। কাজে আইনের দিক থেকে এটা ঠিক, এবং সেই জন্যই গোহত্যা হয়েছে বলে ওটা তখন আইনের ভেতরে চলে গেল যে এরা গোহত্যা করেছে সুতরাং এদের মারো। কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে এইভাবে আইন কোর্ট আইন ভেঙেছে বলে কেউ তার বিচার নিজে করতে পারো না, এবং আইন ভেঙেছে কিনা সেটার বিচারও করবে আইন বিভাগ।
গোহত্যার জন্য শাস্তি কি আছে, দণ্ড?
গোহত্যার জন্য দণ্ড মানে বিচার হবে, বিচারে তার জেল হবে, কারাদণ্ড হবে। কতটা করেছে, কিভাবে করেছে সেটার উপর নির্ভর করে, সেটা সবটাই বিচারের উপর নির্ভর করছে। বিচারটা যদি ঠিকঠাক হয় তাহলে শাস্তিটাও ঠিকঠাক হবে। কেউ যদি সত্যিকারেরই আইন ভাঙে তাহলে আইনের পথে তার বিচার হবে, এটাতে তো কোনো, এবং আইন আইনের পথে চলবে যেটা বলা হয়, দেশের আইন তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
সুতরাং গোহত্যার জন্য কারাদণ্ডের হয়তো ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেটা তো অবশ্যই নিজের হাতে আইন তুলে নেয়া মুখ্যমন্ত্রী নিশ্চয়ই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিছু বলেছেন? তিনি তো ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ইন্সপেক্টরের নিহত হবার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি কিছু বলেছেন?
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য তার বাড়িতে আজ রাতেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের সবাইকে উচ্চপদস্থ অফিসারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন রাত 8:30 থেকে। আমাদের যা খবর, এখনো চলছে বৈঠক। কাজে আদিত্যনাথ ইতিমধ্যে নিহত পুলিশ অফিসারের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলেছেন, বাড়ির একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন, এছাড়াও ওর স্ত্রীকে বিশেষ পেনশন দেওয়া হবে বলে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আইন অনুযায়ী যারা এগুলো করেছে তাদের শাস্তি হবে। 27 জনকে এর মধ্যে 27 জনের মানে FIR করা হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমন সত্যি তেমন আসল যে এটার জন্য যে দায়ী তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তার করা যায়নি যেটা বলছে।
খুব সংক্ষেপে জানতে একটু জানতে পারি যে আগামী বছর যে নির্বাচন রয়েছে ভারতে, সেই নির্বাচনের উপর এই ধরনের যে ট্রেন্ড, এই ধরনের ঘটনার যে প্রবণতা, সেটা কি কোনো প্রভাব ফেলবে?
অবশ্যই ফেলবে, অবশ্যই ফেলবে। তার কারণ হচ্ছে এটা যদি যেটা বলছেন এরা সত্যিকারের যদি সক্রিয় কিছু বজরাং দলের সদস্য, VHP মানে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির আরো কিছু হিন্দুত্ববাদী, কঠোর হিন্দুত্ববাদী নেতা, তারা যদি এর পেছনে থাকেন, যেটা পুলিশেরও সন্দেহ এবং বিরোধী রাজনীতিকদের তো সন্দেহ বটেই, তাহলে এটার পেছনে একটা চক্রান্ত আছে খুঁজে পাচ্ছেন এরা সকলেই, যে পরবর্তী যে সাধারণ নির্বাচনের আগে একটা পোলারাইজেশন বা মেরুকরণের যে রাজনীতিতে চলছে তারই একটা অঙ্গ হিসেবে এটা দেখা হচ্ছে, এবং তাতে যারা সত্যিকারের হিন্দুত্ববাদী তাদের খেপিয়ে তোলাটা সহজ হবে, ফলে বিজেপির ভোট ভোট বাক্সে ভোট বেশি আসবে। এটা যেমন একটা, তেমন আরেকটাও দিক হচ্ছে যে এর ফলে একটা প্রচন্ড বিরোধী একটা জনমত গড়ে উঠতে পারে, যারা কিনা সত্যিকারের আসল ব্যাপারটা কি হয়েছে সেটা দেখে ভোট দেবেন এবং তাতে কিন্তু বিজেপির খারাপই হবে। সুতরাং যে কোনো দিক থেকে ধরুন, ভালো বা মন্দ, এর প্রভাব একটা পড়বেই
নিশ্চয়ই। আরো বেশি মেরুকরণ, আরো বেশি বিভাজনের একটা ঝুঁকি তৈরি হবে। দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
এবার রয়েছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজকের অনুষ্ঠানে আমরা ইংরেজি ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব।
কোন বিষয়টি?
বিষয়টি হচ্ছে ইংরেজিতে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করার বিষয়।
আচ্ছা, মনে তো হচ্ছে এটা বেশ একটা সহজ ব্যাপার হবে।
হ্যাঁ, বলতে পারো সাধারণ নিয়ম অনুযায়ী সহজ ব্যাপারই। তুমি কয়েকটা এক্সাম্পল দাও তো সিঙ্গুলার থেকে প্লুরাল করার।
হ্যাঁ, এই যেমন আমরা বলতে পারি গার্ল গার্লস, বয় বয়েজ, স্টুডেন্ট স্টুডেন্টস।
হ্যাঁ, এগুলো অত্যন্ত সহজ এক্সাম্পল, আর এগুলোকে বলা হয় রেগুলার প্লুরালস।
মানে?
মানে হচ্ছে ওই তুমি যে একটু আগে এস যোগ করে প্লুরাল করলে, সেটাই হচ্ছে সাধারণ নিয়ম, আর সেজন্যই এ ধরনের প্লুরালকে বলা হয় রেগুলার প্লুরালস। তবে আজ আমরা আলোচনা করব কিছু ব্যতিক্রমী ব্যাপার নিয়ে, এবং অন্যভাবেও আসলে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়, যেগুলোকে ইররেগুলার প্লুরালস বলা হয়ে থাকে।
সেটা কীরকম?
আচ্ছা, সে ব্যাপারে কাভে আর লুসিয়া কি আলোচনা করছে সেটা আগে শোনা যাক।
As you know, most plurals in English just follow the
add an S rule. You know, like one book, two books.
Yeah, but why is it one child, two children?
শুনলে তো সাবরিনা তারা কি বলল
হ্যাঁ আপনি যেমন গোড়াতেই বলেছিলেন সে কথাই লুসিয়া বলল যে আমরা বেশিরভাগ সময় এস যোগ করে প্লুরাল করে থাকি
আচ্ছা যেমন
যেমন আমরা যদি বলি একটি বই ওয়ান বুক এবং আমরা যদি আরও বই বলি দুটি বই বলি তাহলে টু বুকস মানে এস আমরা যোগ করলাম
হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছ কিন্তু লুসিয়ার এই ব্যাখ্যার পরেই কাভি একটা প্রশ্ন করলো
হ্যাঁ কাভের প্রশ্নটা ছিল যে তাহলে আমরা ওয়ান চাইল্ড আবার প্লুরাল করতে হলে টু চিলড্রেন
কেন বলি বলো তো
সেটা কিন্তু আমারও প্রশ্ন
আচ্ছা তাহলে এখন এ সম্পর্কে শোনা যাক লুসিয়ার ব্যাখ্যা
That's a good question. As you can see, a few nouns follow different rules for making plurals.
Yeah, but why?
Well, the answer is in our history.
তাহলে লুসিয়া এখানে কি বলছে?
হ্যাঁ এখানে লুসিয়া বলছিল যে কিছু কিছু নাউনকে প্লুরাল করার জন্য কিছু নিয়ম আছে।
আচ্ছা, তো কাভি আবার জানতে চাইলো যে কেন এই ব্যতিক্রম?
হ্যাঁ কাভির মতো আমারও কিন্তু সেই একই প্রশ্ন কেন এই ব্যতিক্রম?
আর লুসিয়া বলছে যে এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে ইংরেজি ভাষার ইতিহাস বুঝতে হবে
তার মানে
আচ্ছা ঠিক আছে লক্ষ্য করে শোনো এখন এই কথাগুলো
The English language has borrowed words from many languages and a few of these borrowed words have kept the plural form used in the original language For example some of our irregular plurals come from German
Man men woman Women, goose, geese.
Some come from Old English.
Child, children. Ox, oxen.
And others come from Greek and Latin.
Datum, data. Medium, media.
এই কথাগুলো কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার নয়।
আসলে এখানে বলা হচ্ছে যে ইংরেজি ভাষা বিভিন্ন ভাষা থেকে শব্দ ধার করেছে অন্যভাবে বললে বলতে হয় যে অন্যান্য দেশের ভাষার শব্দ ইংরেজি ভাষায়ও এসছে এখন সেই সব শব্দ ইংরেজি হওয়া সত্ত্বেও এদের যে গ্রামাটিক্যাল নিয়ম ব্যাকরণের নিয়ম বিশেষ করে সিঙ্গুলার থেকে প্লুরাল হওয়ার নিয়ম সেটা কিন্তু ওই মূল ভাষার নিয়মেই থেকে গেছে
আচ্ছা তো তাহলে সেটা কি রকম
এই যেমন ধরো কোন কোন ইররেগুলার প্লুরাল ফর্ম জার্মান ভাষা থেকে এসেছে যেমন ম্যান মেন ওম্যান ওম্যান গুজ গিজ এরকম
আচ্ছা সেগুলো তো আমি জানি এই শব্দগুলোর ব্যাপারটা কিন্তু ফর্মটা যে জার্মান ভাষা থেকে এসেছে সেটা কিন্তু আমি জানতাম না
হ্যাঁ সাবরিনা সেটা অনেকেই জানেন না কোনো কোনোটা আবার এসছে প্রাচীন ইংরেজি ভাষা থেকেও এই ধরনের শব্দের উদাহরণ হিসেবে লুসিয়া কি বলছে
হ্যাঁ লুসিয়া এ ধরনের উদাহরণ হিসেবে বলছিল যে চাইল্ড চিলড্রেন অক্স অক্সেন
হ্যাঁ তুমি ঠিক বলেছ
তবে আমার আরেকটি কথা জানার ছিল
কি কথা বলো সাবরিনা
যেমন জার্মান ভাষা থেকে আসা শব্দের যে প্লুরাল করার যে এক্সাম্পল আমরা শুনলাম যেমন ম্যান ম্যান প্রাচীন ইংরেজি ভাষা থেকে আসা শব্দ যেমন চাইল্ড চিলড্রেন সেটারও এক্সাম্পল কিন্তু আমার কাছে একই রকম মনে হচ্ছে
বাহ খুব ভালোভাবে তুমি বিষয়টা লক্ষ্য করেছো সাবরিনা আসলে কিন্তু তুমি ঠিকই বলেছো
তাহলে
আসল ঘটনাটা হচ্ছে যে প্রাচীন ইংরেজি ভাষাও কিন্তু এসছে জার্মান ভাষা থেকে এক সময় এটাকে অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ বলা হতো তাই প্রাচীন ইংরেজি ভাষায় জার্মান ভাষার প্রভাবটা অনেক বেশি তবে কেবল জার্মান ভাষা থেকেই নয় কিছু কিছু শব্দ এসছে গ্রিক এবং ল্যাটিন ভাষা থেকেও যেমন
যেমন বলা যেতে পারে ডেটাম ডেটা মিডিয়াম মিডিয়া
হ্যাঁ সাবরিনা তুমি ঠিকই বলেছো আসলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করতে হলে সবসময় যে এস যোগ করতে হবে এমন কথা কিন্তু নেই। প্লুরাল করার অন্যান্য নিয়মও আছে, আর আজ তো আমরা সেই নিয়মগুলোই শিখলাম।
হ্যাঁ, এবার কিন্তু বিষয়টা আমার কাছে বেশ সহজ মনে হচ্ছে।
এখন তাহলে আজকের অনুষ্ঠান থেকে ওঠার পালা। আর এই অনুষ্ঠান থেকে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
তাহলে এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর, এবং ক্রিকেটে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হতে যাচ্ছে ওয়ান ডে ক্রিকেট সিরিজ, তারপরে হবে টি টোয়েন্টি সিরিজ, তিনটি ওয়ান ডে, তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে। প্রথম ওয়ান ডে ম্যাচটি শুরু হবে রবিবার ঢাকায়, এবং ঢাকায় রয়েছেন সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ওয়ান ডে ক্রিকেট দলে বাংলাদেশ দলের অধিনায়ক রয়েছেন মাশরাফি মুর্তজা, এবং মাশরাফি মুর্তজা একই সাথে তার নিজের এলাকা নড়াইল থেকে আগামী নির্বাচনের জন্য প্রার্থীও হয়েছেন। তো তিনি সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় সভায় কথা বলেছেন ওয়ান ডে সিরিজ নিয়ে, সেখানে তার রাজনৈতিক পরিকল্পনা নিয়েও হয়তো প্রশ্ন করা হয়েছিল। দিলু ভাই, আপনি একটু বিস্তারিত বলবেন।
হ্যাঁ, ঠিক তাই। আজ হঠাৎ করে মাশরাফি বিন মুর্তজা কথা বললেন প্রেসের সাথে, তিনি নিজের থেকেই বললেন, কারণ কথাটা পরিষ্কার করে জানালেন যে ওয়ান ডে ম্যাচের সময় যেন তাকে রাজনৈতিক বিষয়ে আর কোনো প্রশ্ন না করা হয়, সেই জন্যই তিনি আগ বাড়িয়ে তার রাজনীতির পাটটা আজই চুকিয়ে দিলেন। যদিও এখন নির্বাচনী আচরণ বিধি রয়েছে, সেই জন্য তিনি খোলামেলা কোনো কিছুই বলেননি, শুধু বলেছেন যে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং সংসদ সদস্য পদের নির্বাচন করছেন। এখনো তিনি তার এলাকায় যাননি, কারণ ওয়ান ডে সিরিজটা শেষ করে তারপরে তিনি এলাকায় যাবেন ভোটের জন্য, প্রচার প্রচারণার জন্য, এবং বিধিনিষেধ মেনে তিনি কিন্তু নির্বাচনে তিনি তার লক্ষ্য কি এবং ভবিষ্যতে তিনি কি করতে চান তার কোনো কিছুই বলেননি, কারণ সেটা নির্বাচন বিধি ভঙ্গ হতে পারে এমন একটা বিধিনিষেধের জন্যই তিনি তা বলেননি। তবে নমিনেশন পেপার জমা দেওয়ার পর এই প্রথম তিনি কিন্তু কথা বললেন প্রেসের সামনে, যে তার অনেক দিনের ইচ্ছে ছিল যে তিনি দেশের বৃহত্তর স্বার্থে কাজ করবেন, তার এলাকার জন্য কাজ করবেন, তার জন্যই তার রাজনীতিতে যোগ দেওয়া। এবং তিনি আরো জানিয়েছিলেন যে 2019 বিশ্বকাপটাই হয়তো তার জন্য শেষ ল্যান্ডমার্ক তিনি ধরে রেখেছেন, যে তারপর তিনি নিজেকে গুটিয়ে নেবেন। তিনি মনে করছেন যে 2011 সালে যখন বাংলাদেশের বিশ্বকাপটা হয়েছিল, যৌথ আয়োজক ছিল বাংলাদেশ, তখন কিন্তু তার ইচ্ছা ছিল যে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপটা খেলবেন, হঠাৎ করেই তিনি খেলতে পারেননি ইঞ্জুরির জন্য। তারপরে প্রায় 7 বছর তিনি তার ইঞ্জুরিকে ওভারকাম করে খেলেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ছিল তার সাথে এবং তার চেষ্টা ছিল,
তাই
জন্যই তিনি আরো 7-8 বছর খেলেছেন। এবং বিশ্বকাপ ক্রিকেটের পর তিনি খেলবেন কিনা সেটা নিয়ে তিনি নতুন করে ভেবে দেখবেন। তিনি বলেছেন যে ইঞ্জুরিটা আমি সবসময় ইঞ্জুরির সাথে লড়াই করেছি, তবে এবার তিনি ভোটেই দাঁড়ান আর যাই দাঁড়ান, তার পুর লক্ষ্যটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3টি ওয়ান ডে ম্যাচ, এবং তিনি কিন্তু এখানেও সিরিজটা জিততে চান, কারণ সম্ভবত ঘরের মাঠে তার এটাই শেষ সিরিজ হতে যাচ্ছে। কারণ তিনি যে একটা ধারণা দিলেন যে তিনি বিশ্বকাপের পর হয়তো আর খেলবেন না, সেক্ষেত্রে এটাই ঘরের মাঠে তার জন্য শেষ সিরিজ হচ্ছে। এবং তিনি বলছেন যে যেহেতু টেস্ট সিরিজে বাংলাদেশ খুবই ভালো খেলেছে, ডমিনেট করেছে, ওয়ান ডে সিরিজটাও তিনি বিশ্বাস করেন যে অন্য সিরিজগুলির মতো খুব চ্যালেঞ্জিং হবে এবং তার দল যে খুবই ভালো খেলছে তারা তাদের একটা মোটিভেশন রয়েছে এবং তারা জয়ের জন্যই মাঠ নামবে।
ধন্যবাদ দিলু ভাই। আমার মনে আছে 2011 বিশ্বকাপের আগে এই মাশরাফি মুর্তজা বাংলাদেশ দলে খেলবেন কি খেলবেন না এ নিয়ে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছিল তাকে নিয়ে। তো দেখা যাক এবারে ওয়ান ডে ম্যাচে কী হয়। মাশরাফি মুর্তজা একথাও বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু যত ছোট ফরম্যাটের খেলা হয় তত বেশি তারা ভালো খেলে, টেস্টের চেয়েতে ওয়ান ডের চেয়েতে টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো খেলে। দিলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি বাংলাদেশের একটি খবর দিয়ে শুরু করছি। বাংলাদেশের মাদকের অভ্যন্তরীণ চাহিদা কমানো না গেলে শুধু সীমান্তে কড়া নজরদারি করে বাংলাদেশকে মাদক মুক্ত করা সম্ভব নয় বলে অভিমত প্রকাশ করেছেন এক সভায় বক্তারা। এ নিয়ে জহুরুল আলমের একটি রিপোর্ট।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সরকারের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করে বক্তারা বলেন, মাদক চোরাচালানিরা সীমান্তের একদিক দিয়ে বাধা পেলে বিকল্প রুটে পুনরায় মাদক চোরাচালান শুরু করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বলেন, মাদকের ছোবল থেকে দেশের মানুষকে মুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এককভাবে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সকল শ্রেণীপেশার মানুষ এগিয়ে আসে তাহলেই কেবল মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। উল্লেখ্য, বিভিন্ন সংস্থার দেয়া তথ্য মোতাবেক বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা 70 লাখ এবং এদের মধ্যে 50 লাখের মতো ইয়াবায় আসক্ত রয়েছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভক্ত এবং অনুরাগীদের শোক ও সম্মান জানানোর সুবিধার্থে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের মরদেহ। ভক্তদেরকে তাঁর ক্যাসকেটের কাছে গিয়ে সম্মান প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার সকালে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তাঁকে সমাহিত করা হবে টেক্সাসের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রাঙ্গণে। 1989 থেকে 1993 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী জর্জ এইচ ডব্লিউ বুশ শুক্রবার 94 বছর বয়সে টেক্সাসে তাঁর নিজ বাসভবনে মারা যান। বিক্ষোভ এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করেছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, পহেলা জানুয়ারি থেকে জ্বালানি তেলের ওপর নতুন করারোপের যে সিদ্ধান্ত হয়েছিল তা 6 মাসের জন্য স্থগিত করা হল। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের এক নির্মাণাধীন প্রকল্প এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে 31 জন নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 20 জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কুলে ভিড়েছে। ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের একটি অংশ তারা। জাতিসংঘ বলেছে দক্ষিণ সুদানে সাম্প্রতিক সময়ে 150 জন নারী এবং যুবতী ধর্ষণের শিকার হয়েছে। ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোর, জাতিসংঘ মানবাধিকার বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক এবং জনসংখ্যা তহবিল পরিচালক ন্যাটালিয়া এক বিবৃতিতে একথা বলেছেন দক্ষিণাঞ্চলীয় শহর বেন্তিউতে একদল সশস্ত্র মানুষ হামলা করে এই ঘটনা ঘটায়। আজব সাগরে ইউক্রেনের বন্দরে কিছু কিছু জাহাজ ভেড়ার অনুমতি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে এতে করে মনে হচ্ছে ওই অঞ্চলে সৃষ্ট উত্তেজনা কিছুটা কমতে শুরু করেছে। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ভলোদিমির ওমেলিয়ান মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, বার্ডিয়ান্স্ক এবং মারপিউল বন্দর দুটি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে তা পুরোপুরি খুলে দেওয়া হবে। ব্রাসেলসে জার্মান মার্শাল ফান্ডের এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বিশ্বের সাম্প্রতিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, চীন, ইরান, রাশিয়া এবং অন্যান্য কিছু দেশ বারবার চুক্তি ভঙ্গ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অবস্থা চলতে দিতে চায় না। আর্জেন্টিনায় G20 সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তিনি অচিরেই বৈঠকের ব্যবস্থা নেবেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফুল আলম মাসুদ, প্রকৌশলী ছিলেন করলিয়াস টিনার, এবং আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.